الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. যা কিছু আকাশ মণ্ডলিতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 27 নভেম্বর, 12 অগ্রহায়ণ এবং ফার্সি 6 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। কেবল সামরিক পরাজয় নয়, গাজা যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে গণতন্ত্র ও অর্থনীতি সমুন্নত রাখতে সিইসির বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজায় চার দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ। যুদ্ধবিরতি একদিন বাড়ানো হতে পারে বলে জানালেন হামাস মুখপাত্র উসামা হামাদান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বললেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে আমেরিকাকে কোনো ভূমিকায় রাখার সুযোগ দেয়া যাবে না। আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে জানালেন ওবায়দুল কাদের। বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিরোধীরা। এবং ভারতে তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনে জিতলে হায়দরাবাদের পরিবর্তন করবে, নাম পরিবর্তন করবে বিজেপি। মিম প্রধান ওয়াইসি বললেন, তাদের এই স্বপ্ন পূরণ হবে না। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র উসামা হামাদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হতে পারে, সেক্ষেত্রে 10 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয়া হবে। চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আজই শেষ হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বিভিন্ন মহলের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা চলছে, তবে হামাস ও দখলদার ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। লেবাননের হামাসের মুখপাত্র উসামা হামাদান বলেন, দৈনিক কয়জন বন্দীকে মুক্তি দেয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। বন্দীর সংখ্যা নির্ধারণের পর যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত হবে। চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের পক্ষ থেকে চার দিনে 50 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দিচ্ছে 150 ফিলিস্তিনি বন্দীকে। একজন ইসরায়েলি বন্দীর মোকাবেলায় 3 জন করে ফিলিস্তিনি বন্দী মুক্তি পাচ্ছে। নতুন যুদ্ধবিরতি চুক্তিতে এই অনুপাতটা কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। হামাসকে ধ্বংস করে তাদের হাতে আটক বন্দীদের মুক্ত করার ঘোষণা দিয়ে সেখানে 7ই অক্টোবর থেকে আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু তাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হামাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি শর্ত মেনে গতকাল সন্ধ্যায় 3য় দফায় ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার সময়কার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে হামাস। এই ভিডিও ক্লিপে দেখা যায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ থেকে এখনও অক্ষত থাকা একটি সড়ক ধরে হামাসের মাইক্রোবাসে করে ইসরায়েলি বন্দীদের একটি স্কোয়ারে আনা হয়। এ সময় সড়কের দুপাশে শত শত ফিলিস্তিনি মানুষ উপস্থিত ছিল। এই সুজাইয়া এলাকাটি এখনও দখল করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। ভিডিও ক্লিপে হামাস যোদ্ধাদেরকে পরোক্ষভাবে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে দেখা যায়। তাদের একটি সশস্ত্র চৌকস দল স্কোয়ারের দুই পাশে সামরিক বাহিনীর আদুরে দাঁড়িয়ে থাকেন এবং আরেক দল সেনা নিজেদের গাড়ি থেকে নামিয়ে ইসরায়েলি বন্দীদেরকে রেড ক্রস কর্মকর্তাদের হাতে তুলে দেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউএসএস ম্যাসন নামে এই ডেস্ট্রয়ারে ইডেন উপসাগরে অবস্থান করছিল। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইডেন উপসাগর থেকে আটক করা একটি পণ্যবাহী ট্যাঙ্কার উদ্ধারে সহায়তা করার পর ইউএসএস ম্যাসন হামলার শিকার হয়। মার্কিন বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ডেস্ট্রয়ার থেকে অন্তত 10 নটিক্যাল মাইল দূরে পড়ে, ফলে ডেস্ট্রয়ারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এর আগে ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরায়েলের মালিকানাধীন আরেকটি জাহাজ আটক হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। ইসরায়েলের ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি ট্যাঙ্কার ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে। লন্ডন ভিত্তিক জোডিয়াক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে 22 জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক অ্যাসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়সি বলেছেন, গাজা উপত্যকার নিরীহ জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ যজ্ঞের অন্যতম প্রধান সহযোগী আমেরিকা এই অবরুদ্ধ উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণে কোনো ভূমিকা পালনের অধিকার রাখে না। তিনি গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে এক ফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজার অধিবাসীদের হত্যাকারী এবং এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে মার্কিন সরকারকে ভূমিকা রাখতে সুযোগ দেওয়ার অর্থ হবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকাকে অপরাধ যজ্ঞ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজাবাসীর জন্য সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার মার্কিনদের নেই, বরং তারা এ ধরনের কিছু করতে গেলে তা ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, গাজাবাসী তাদের উপত্যকা শাসন করার জন্য হামাসকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, নিজেদের ভবিষ্যৎ প্রশ্নেও যে কোনো সিদ্ধান্তই তারাই নেবে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত, আর নির্বাচন সামনে রেখে বিএনপি যতই নাশকতা করুক তারা কোনোভাবেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। পরে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হতে পারে, সেজন্য কৌশলগত কারণে দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার অনুমতি দেয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী তো চাই তো মানে স্বতন্ত্র প্রার্থী তো রেওয়াজ আছে, স্বতন্ত্র প্রার্থী তো ইলেকশন করতে পারে, সেটা করবে।
সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এর আগে সকালে শহীদ মিলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন চত্বরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তারা রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন চোরা গুপ্তা অলি গলি খুঁজে বেড়াচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
শুনছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার রিপোর্ট। এদিকে বাংলাদেশের নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে 29 নভেম্বর অবরোধ ও 30 নভেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে আগামী ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জামাতে ইসলামী। ভারতের তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে বলে ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথ হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে বলে মন্তব্য করেছেন। তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। গতকাল রোববার পাল্টা জবাবে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, আপনার হায়দরাবাদের নাম বদলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এ প্রসঙ্গে আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ কামালউদ্দিন রেডিও তেহরানকে বলেন,
নামের সঙ্গে তার একটা ইতিহাস, তার একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে। সুতরাং যখন তখন ক্ষমতা পেলেই এই নাম পরিবর্তনের আমরা বিরোধী। যদি নতুন নামকরণ করার ইচ্ছেই হয়, নতুন কিছু সৃষ্টি করে সেই নামকরণ করা হোক।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে তেলেঙ্গানার মেহবুবনগরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বলেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় এলে মেহবুবনগরের নাম পালামুরু করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম আমাদের সান্ধ্য বিশ্ব সংবাদে। গাজার উপর ইহুদিবাদী ইসরায়েল যা আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান বিল আনে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, পশ্চিমা প্রতিক্রিয়ায় এ অঞ্চলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম ফিলিস্তিনি জনগণের উপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করে এক্ষেত্রে তারা অন্তত তাই করবে, কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি। গতকাল ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গাজায় এই ধ্বংস হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপপ্রধান জেনারেল আলী ফাদাভি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রকাশ্য এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আজ তেহরানে আলেক্সা তুফান ও গাজা শীর্ষক সেমিনারে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিশ্বের কোথাও দখলবাজি ও আগ্রাসনকে স্বাগত জানানো হয় না। গত ৬ মাসে ইহুদিবাদীরা পবিত্র আলেক্সা মসজিদকে বহুবার অপমান ও অবমাননা করেছে। আলী ফাদাবি বলেন, ইহুদিবাদী ইসরায়েল একসময় নিজেদের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সর্ববৃহৎ বাহিনী বলে দাবি করত, কিন্তু আমরা সবাই দেখেছি মাত্র কয়েক ঘণ্টায় তাদের উপর কী ধরনের বিপর্যয় নেমে এসেছিল এবং প্রতিরোধ যোদ্ধারা কীভাবে ইসরায়েলের জেনারেল ও সেনাদেরকে বন্দী করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকামী সংগঠনগুলোর চলমান যুদ্ধ আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে চালানো অভিযান ফিলিস্তিন ইস্যুকে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। গতকাল রাজধানী তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন নাসের কানানি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় পাশবিক হামলার প্রায় 50 দিন পর ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আসতে বাধ্য হয়েছে। তবে গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধে তেল আবিব বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন বাবুল আক্তার।
গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলার প্রায় 50 দিন পর হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির আওতায় এখন সেখানে বন্দী বিনিময় চলছে। তবে গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধে তেল আবিব বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। গাজার গণহত্যাকে ইহুদিবাদী ইসরায়েল তার বিজয় হিসেবে বিবেচনা করতে পারে, তবে এই শাসক গোষ্ঠী প্রকৃত যুদ্ধে যে জয় হয়নি তাতে কোনো সন্দেহ নেই। এতে তেল আবিব সরকারের সামরিক উদ্দেশ্য তো পূর্ণ হয়নি, বরং এতে বিপুল মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয় অক্টোবরে ঘোষণা করেছে যে যুদ্ধের দৈনিক ব্যয় প্রায় $270 মিলিয়ন, যার অর্থ মাসে $8 বিলিয়নের বেশি। যদিও যুদ্ধ মন্ত্রণালয়ের ঘোষিত বার্ষিক বাজেট প্রায় $24 বিলিয়ন, অন্য কথায় 50 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল প্রায় $16 বিলিয়ন খরচ করে ফেলেছে, যা এই শাসক গোষ্ঠীর বার্ষিক সামরিক বাজেটের প্রায় 70 ভাগের সমতুল্য। অন্যান্য রিপোর্টে যুদ্ধে প্রতিদিন ইহুদিবাদী শাসক গোষ্ঠী প্রায় $1 বিলিয়ন খরচ করে এবং এর মধ্যে রয়েছে সৈন্যদের বেতন প্রদান সহ যুদ্ধের সরাসরি খরচ, যাতে প্রতিটি সদস্য প্রতিদিন 1,000 শেকেল পায়। এছাড়া যুদ্ধে বিমান বাহিনীর পাইলটদের বেতন এবং এ বাহিনীর জন্য জ্বালানি, খাদ্য ও সামরিক সরঞ্জাম সরবরাহ মেটাতে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে। এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলের বাজার ঘাটতি দেখা দিয়েছে। ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে যে ইসরায়েলের বাজার ঘাটতি পরের বছর অর্থাৎ 2024 সালে 3 গুণ বৃদ্ধি পাবে, যা তার GDP-র প্রায় 5-8%। ইহুদিবাদী শাসক গোষ্ঠী তার 360,000 রিজার্ভ সৈন্যকে সামরিক সেবার জন্য ডেকেছে, যা গাজার বিরুদ্ধে তার অতীতের যুদ্ধের তুলনায় সরকারের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যা এবং এতে অনেক শ্রমিক ও কর্মচারীকে তাদের কর্মস্থল ছেড়ে আসতে বাধ্য হয়েছে। এই সমস্ত পরিস্থিতির কারণে ইহুদিবাদী শাসক গোষ্ঠী 2023 সালের বাজেট সংশোধন শুরু করেছে। যদিও বিষয়টি এখন অভ্যন্তরীণ বিবাদের বিষয়বস্তুতে পরিণত হয়েছে, কিন্তু চলমান যুদ্ধের ছায়ে তার আওয়াজ খুব একটা শোনা যাচ্ছে না। এতে কোনো সন্দেহ নেই যে 50 দিনের যুদ্ধের ফলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক যুদ্ধের আগে এই অবৈধ রাষ্ট্রে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক চ্যালেঞ্জ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি আরও বলেছেন, অর্থনীতি ও গণতন্ত্র সমুন্নত রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দেশের অর্থনীতি বাঁচাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, দেশের মানুষ, অর্থনীতি, গার্মেন্টস বাঁচাতে এবং গণতন্ত্র সমুন্নত রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এছাড়া বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, আমাদের গণতন্ত্রে মাঝে মধ্যে ধাক্কা আসে, চাইব শাসনতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে ও সাংবিধানিক ধারা বজায় রাখতে। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্যাটাগরি করতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তাই সকলে মিলে দায়িত্ব পালন করলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
নির্বাচন পূর্ব অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন, এই সকল বিষয় তদন্তপূর্বক আপনাদের নির্বাচন
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেছেন,
দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যথাযথভাবে তার প্রয়োগ করতে যে সকল উপাদান আমাদের করা দরকার তার সকল আয়োজনই করেছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রে জবাবের আসর, প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, গুনার দরজাগুলো বন্ধ করো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, এবং আনুগত্যের দরজাগুলো খোলো বিসমিল্লাহ বলার মাধ্যমে।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা আমল করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে, আর পাঠিয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম হৃদয় রহমান।
প্রায় ৬ মাস পর হৃদয় ভাইয়ের মেল পেলাম, তো কি লিখেছেন তিনি?
হৃদয় ভাই লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর একের পর এক বর্বরোচিত হামলা চালাচ্ছে। ইহুদিবাদীদের এই হামলা অন্য যে কোনো সময়ের বর্বরতাকে হার মানিয়েছে, অন্য যে কোনো সময়ের অমানবিক পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের ভূখণ্ডে চলা এই যুদ্ধ যদি দেশে দেশে ছড়িয়ে পড়ে, তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। আরব ও মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ এবং জোরালো অবস্থানই পারে ইহুদিবাদী নৃশংস ইসরায়েলকে দমন করতে। চিঠির শেষাংশে তিনি ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরান ও পার্স টুডের ভূমিকার প্রশংসা করেছেন।
ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ লেখাটির জন্য এস এম হৃদয় রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, মন এবং মননের চর্চার উপযুক্ত সঙ্গী রেডিও তেহরান। রেডিও তেহরান শ্রোতাদের পরম বন্ধু, শ্রোতাদের সংবাদ পিপাসা মেটাতে সদা তৎপর, শ্রোতাদের নৈতিক শিক্ষা এবং সুস্থ সংস্কৃতিতে আবদ্ধ রাখতে রেডিও তেহরান দিনকে দিন প্রগতিশীলতার পরিচয় দিয়ে চলেছে। তাই তো দিকে দিকে এবং দিনে দিনে রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা বাড়ছে। অজ্ঞানতার অন্ধকার ভেদ করে শ্রোতারা পেতে চায় জ্ঞানের আলো। রেডিও তেহরানের অনুষ্ঠানমালাতে সেই জ্ঞানের আলোর দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নধর্মী চিঠিটির জন্য বিধানচন্দ্র সান্যাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রংপুরের পূর্ব শালবন থেকে শায়লা ফেরজানা পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি নিজেকে রেডিও তেহরানের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, আমি রেডিও তেহরানের সকল অনুষ্ঠান শুনি, সব অনুষ্ঠান আমার ভালো লাগে। তার মধ্যে বেশি ভালো লাগে সোনালি সময় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির একটি পর্বে বই পড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়, যা ছিল খুবই উপভোগ্য।
বোন শায়লা ফারজানা সোনালী সময় অনুষ্ঠানটি উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলোর সম্পর্কেও লিখবেন।
আসরের পরের মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ সারিকুল ইসলাম। এশ্রোতা ভাই তার চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করেননি।
চিঠিতে অবশ্যই ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করা উচিত, যাতে আমরা প্রয়োজনে যোগাযোগ করতে পারি। তো আশরাফ ভাই, এশ্রোতা বন্ধু কি লিখেছেন চিঠিতে?
তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের খবর শুনি জ্ঞান আহরণের জন্য। গাজা ইসরায়েল যুদ্ধের খবর থেকে বুঝতে পারছি যে ফিলিস্তিনের নিরপরাধ এবং মজলুম মানুষদেরকে ব্যাপক হারে হত্যা করা হচ্ছে। খবরে যা শুনছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের উগ্র ইহুদিরা চরম অপরাধী।
ভাই সারিকুল ইসলাম, সমসাময়িক বিষয়ে মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তী চিঠিতে অবশ্যই ঠিকানা উল্লেখ করবেন। আসরের পরের মেলটি এসেছে কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মোখলেসুর রহমান। ১৯ অক্টোবর প্রচারিত পুরো অনুষ্ঠান শোনার পর তিনি এই চিঠি পাঠিয়েছেন। লিখেছেন, হজরত জেইনাব সালামুল্লাহি আলাইহায়ের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনে মুগ্ধ হয়েছি। কথাবার্তা অনুষ্ঠানে দুটি সংবাদের উপর সিরাজুল ইসলামের বিশ্লেষণ এবং হজরত ইমাম মাহদী আল ইসলামের পুনর আবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তার পঞ্চম পর্বে ইহুদিবাদী খ্রিস্টানদের অপব্যাখ্যার উপর আলোচনাটি শুনে অনেক অজানা তথ্য জেনে আমার ভীষণ ভালো লেগেছে।
মোখলেসুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লেখার জন্য। আশা করি আবারও লিখবেন। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে, আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক মোহাম্মদ হাফিজুর রহমান। ১৬ নভেম্বর প্রচারিত রংধনু আসরের প্রশংসা করে তিনি লিখেছেন, লোভের পরিণতি সম্পর্কে কয়েকটি মহামূল্যবান বাণী, লোভ নিয়ে দুটি শিক্ষণীয় গল্প এবং সবশেষে কবি মতিউর রহমান মল্লিকের সুন্দর একটি উপদেশমূলক গানসহ
প্রচারিত রংধনু আসর অত্যন্ত চিত্তকর্ষক ছিল। অনুষ্ঠানটি শোনার পর উপলব্ধি করলাম যে লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ কষ্টের কারণ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আমাদের বিপথে চালিত করে। আমাদের লোভ পরিহার করতে হবে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
ভাই হাফিজুর রহমান, রংধনু আসর সহ আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে চমৎকার ভাষায় নিয়মিত চিঠি লেখা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন। IRIB ফ্যান ক্লাব রংপুরের সভাপতি ATM আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংধনু আসর শিশু কিশোরদের পাশাপাশি বড়দের জন্য সমান উপভোগ্য এবং শিক্ষণীয় একটি অনুষ্ঠান। প্রিয়জন যেমন শ্রোতাদের মতামত ও পরামর্শকে তুলে ধরে, তেমনি রংধনু আসর বিভিন্ন গল্প, ছড়া, কবিতা, গানের মাধ্যমে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। ভালো লাগার, ভালোবাসার রংধনু ছোট বড় সবার প্রিয় অনুষ্ঠান।
রংধনুর আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করার জন্য ভাই আতাউর রহমান রজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন পাঠিয়েছেন 5টি মেইল। চিঠিপত্রের আসল প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের নাম প্রিয়জন। শ্রোতাদের চিঠিপত্রের এই আসরটি শুধু শ্রোতাদের আড্ডা নয়, বরং শ্রোতাদের সাথে রেডিও তেহরানের কর্মকর্তাদের এক মিলনমেলা। ফলে এ মিলনমেলায় অংশ নিতে সকল শ্রোতা সারা সপ্তাহ ধরে সোমবারের জন্য অপেক্ষায় থাকেন, আমিও তাদেরই একজন।
এরপর তিনি লিখেছেন, 13 নভেম্বর প্রচারিত প্রিয়জনের চিঠিপত্রের শেষে প্রচারিত হয় একটি গান, স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন। শিরোনামের গানটি ছিল অসাধারণ। এটি আমাদের দেশপ্রেম ও ইসলামের প্রতি ভালোবাসাকে জাগ্রত করতে সহায়ক হয়েছে।
খুব ভালো একটি চিঠি আসলে পড়লাম। গান সহ চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে সুন্দর মতামত জানিয়েছেন ভাই শাহাদাত হোসেন, তো আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ছোটবেলাকার একটা কথা মনে পড়ে গেল, আপনি যেভাবে এই অনুষ্ঠান শোনার জন্যে অপেক্ষায় থাকেন, সে সময় কিন্তু আমরাও এরকম রেডিও অনুষ্ঠান শুনতাম এবং কোনো কোনো অনুষ্ঠান শোনার জন্যে এভাবে উদগ্রীব থাকতাম। আজকে আপনার চিঠিতে কিন্তু সেই ছোটকালের স্মৃতি কথা মনে পড়ে গেল। তো আমরা বাড়াবোনার কথা, এবারে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপের মেইলটি আমরা তুলে ধরছি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। আপনাদের অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও জ্ঞানমূলক দিকগুলো আমায় আকৃষ্ট ও সমৃদ্ধ করে। রেডিও তেহরান প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা দিয়ে চলেছে, সেসব শুনে নিরপেক্ষ ও সত্য ঘটনা জানতে পাচ্ছি। আমাদের বিশ্বাস, ফিলিস্তিনিরা একদিন নিশ্চিতভাবে বিজয় লাভ করবে।
দখলদার ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিরা বিজয়ী হোক, বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের প্রত্যাশা এটাই। তো নিয়মিত ইমেইল করায় দেবাশিস গোপ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রংপুর শহর থেকে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, পশ্চিমা প্রচার মাধ্যমগুলোকে পেছনে ফেলে শীর্ষে আসা জনপ্রিয় বেতার রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা, এদিক থেকে আমি একজন ভাগ্যবানও বটে। দিনের শত ব্যস্ততার গ্লানি দূর করে প্রশান্তির বার্তা নিয়ে আসে রেডিও তেহরান। তাই তো রেডিও তেহরান সবখানের, সব বয়সের, সব মানুষের প্রিয় বেতার। বর্তমান বিশ্বে নিরপেক্ষ সংবাদ প্রচারের একমাত্র মাধ্যম অকুতো ভয় রেডিও তেহরান।
এরপর মোস্তাফিজ ভাই 14 নভেম্বর প্রচারিত পুরো অনুষ্ঠানের উপর একটি মতামত দিয়েছেন। জানিয়েছেন, ওই দিনের দর্পণ এবং গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি ভালো লেগেছে।
ভাই ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রেডিও তেহরান সম্পর্কে সার্বিক মূল্যায়ন এবং 14 নভেম্বরের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। আজকের আসরের শেষ মেলটি এসেছে বাংলাদেশের বরিশালের কাশীপুর থেকে, আর পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু ভাই। তিনি লিখেছেন, রেডিও তেহরানের মাধ্যমে আমরা প্রতিদিন সারা বিশ্বের সঠিক সংবাদ জানতে পারি। ইহুদিবাদীদের বিষাক্ত ছোবলে মুসলমানদের প্রথম কেবলা আলেক্সা মসজিদ ও পূর্ণভূমি ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের এই মহাবিপদের দিনে সমগ্র বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, তারা যেন চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, সেই সাথে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকায় ইরান সরকার ও ইরানি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।
সমসাময়িক বিষয়ে সুন্দর মতামতের জন্য জিল্লুর রহমান জিল্লু ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি, যেগুলোতে শ্রোতাবন্ধুরা মতামত জানানোর পাশাপাশি আমাদের অনুষ্ঠান সম্পর্কে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের নয়াদিল্লির সিদ্ধার্থ এক্সটেনশন রোড থেকে জয়ন্ত চক্রবর্তী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ, ছত্তিশগড়ের বিলাই থেকে আনন্দমোহন বাইন, বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থেকে মোহাম্মদ মেহেদি হাসান, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাজরা ডাঙ্গা থেকে শ্রী দীপক চক্রবর্তী।
ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে আরবি ভাষার একটি বিখ্যাত কাশিদা মাওলা ইয়াসাল্লি। শিরোনামের কাশিদাটি গিয়েছেন বাংলাদেশি কণ্ঠশিল্পী ইকবাল এইচ জে এবং তার সহশিল্পী বৃন্দ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা নাতে রাসুলটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
الحبيب الذي تُ
গানসহ শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 27 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমন পীড়ন চলছে, হিউম্যান রাইটস ওয়াচ, প্রথম আলো, যুগান্তর। নির্বাচনে বিদেশি শক্তি থাবা রয়েছে বললেন সিইসি, এটি ইত্তেফাক, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিক এসেছে। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে অনাজ্য নির্বাচনের প্রস্তুতি, মানবজমিন। নতুন মুখে জয় জয়কার, নৌকা হারালেন 71 MP, যুগান্তরের শীর্ষ শিরোনাম। অবরোধ, যাত্রী বলছে গাড়ি নাই, পরিবহন শ্রমিক বলছে যাত্রী নাই, ডেইলি স্টার বাংলা, কলকাতার শিরোনাম। আব্বাসের মুখে ডায়মন্ডে লড়াইয়ের হুঙ্কার, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলেরও, আনন্দবাজার পত্রিকা। বিজেপির বঞ্চনা সভায় যোগ বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহর, সংবাদ প্রতিদিন। গণশক্তি পত্রিকার শিরোনাম, দেশে রাজ্যে বন্ধ কেন কারখানা, প্রশ্ন ছুঁড়ছে ইনসাফ যাত্রা। কংগ্রেস বিআরএস সমঝোতা নিয়ে রাহুলকে কটাক্ষ অমিত শাহের, আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করেছে। প্রথম আলোর রাজনীতির খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু, তাই আওয়ামী লীগের কোনো সঙ্গী খোঁজার দরকার নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল আওয়ামী লীগ 298টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। দলীয় মনোনয়নের তালিকা অনুযায়ী শরীকদের অনেকের আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে, তবে দলটি মাত্র 2টি আসনে প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো জোট থাকবে কিনা সেই প্রশ্ন উঠেছে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবারও 14 দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তাই 298 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হলেও জোটের সঙ্গে তা সমন্বয় করা হবে।
ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, নির্বাচনে বিদেশি শক্তির থাবা রয়েছে বললেন সিইসি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নির্বাচন নিয়ে দেশ সংকটে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল আছে, বিদেশি শক্তির থাবা রয়েছে, গণতন্ত্র বাঁচাতে হলে
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন বিবৃতির প্রসঙ্গ নিয়েও কথা বলেন সিইসি। তিনি বলেন, আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাইরের, ওরা খুব বেশি দাবি করেনি অবশ্য, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে, কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা চোখে দেখা যায় না বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, এক্ষেত্রে পাবলিক পারসেপশন জরুরি, জনগণকে বলতে হবে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। সাধারণভাবে জনগণ যদি এটি বলে থাকেন তাহলে সেটি হবে গ্রহণযোগ্য নির্বাচন। এদিকে ইসি আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে এলে সার্বিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমনপীড়ন চলছে, হিউম্যান রাইটস ওয়াচ এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, আগামী বছরের 7 জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতাকর্মী সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা বলেছে। হিউম্যান রাইটস ওয়াচের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষের নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনার তদন্ত করা উচিত। এর মধ্যে এমন সব ঘটনাও আছে যেক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে। ভয়েস অব আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে অন্যায্য নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি মানব জমিনে ছাপা হয়েছে। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন, এরকম একটি খবর প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই তৎপর ছিলেন। এর মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।
আন্দোলন সংগ্রামের খবরের প্রথম আলো লিখেছে, বিএনপির ডাকা সপ্তম দফায় সারা দেশে টানা 48 ঘন্টার অবরোধ চলছে। আজ অবরোধের দ্বিতীয় দিন ঢাকায় গণপরিবহন চলছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে দূরপাল্লার বাসও, তবে গতকালের তুলনায় আজ বাস কম চলাচল করতে দেখা গেছে। ইত্তেফাকের সম্পর্কে লিখেছে, নাটোরে দাঁড়িয়ে থাকা 3 বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডেইলি স্টারের সম্পর্কে লিখেছে, 24 ঘন্টায় সারা দেশে আরো 10 যানবাহনে আগুন। এদিকে সারাদেশে 230 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে LDP বলেছে, বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলতেই থাকবে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দেশে রাজ্যে বন্ধ কেন কারখানা, প্রশ্ন ছুটছে ইনসাফ যাত্রা। গণশক্তি পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, একটার পর একটা কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমজীবীর অধিকার কেড়ে নিচ্ছে দেশের সরকার, আর রাজ্যের সরকার অবিরত মদত দিচ্ছে লুটে, হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে, চাকরি লুট করে রাজ্যের যুবদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রে আসেন বিজেপি আর রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরালো করতে 7 জানুয়ারি ব্রিগেড সফল হবে। ইনসাফ যাত্রায় অংশ নিয়ে এভাবেই লক্ষ্য জানিয়েছেন CITU পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর শাসনে কারখানার সংখ্যা কমছে দেশে, বেকারি বাড়ছে, রেলের মতো রাষ্ট্রায়ত্ত সব ক্ষেত্র বিক্রি করে দিচ্ছে, এরা সুযোগ পেলে জাতীয় পতাকাও বিক্রি করে দেবে।
বিজেপির বঞ্চনা সভায় যোগ বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহের, সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে। আগামী 29 তারিখ ধর্মতলায় মেগা সম্মেলন বিজেপির, 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের বঞ্চনা আন্দোলনের পাল্টা হিসেবে 21 জুলাইয়ের সভাস্থলেই সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। প্রধান অতিথি হিসেবে থাকবেন অমিত শাহ। এদিকে পুলিশের বাধা কাটিয়ে হাইকোর্টে এই সভার অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিজেপির ভেতরে। অমিত শাহ নিজে কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করার পর তৎপরতা আরও বেড়েছে গেরুয়া শিবিরে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। Thank you.
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। অবরুদ্ধ গাজায় চার দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ। যুদ্ধবিরতি একদিন বাড়ানো হতে পারে বলে জানালেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বললেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে আমেরিকাকে কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে জানালেন ওবায়দুল কাদের। বুধবার অবরোধ এবং বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি জামাত। ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনে জিতলে হায়দরাবাদের নাম পরিবর্তন করবে বিজেপি। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বললেন, তাদের এই স্বপ্ন পূরণ হবে না। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jam nek lsum.
Բարի երեկո ձեզ թանկագին բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ունկնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ռադիոն է ուղիղ եթերում ողջանում ձեզ ցանկանում առողջություն։ Եվ սկսում է մեկ ժամ